আপনার প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ, এতেও আমাদের আপত্তি হচ্ছে। আমরা আরো কিছু সংক্ষিপ্ত ব্যবস্থা চাই। তাই শাস্ত্র সেখানে বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই তিনটে কর। এই তিনটা পেয়েও, এত সংক্ষিপ্ত ব্যবস্থা পেয়েও আমাদের আরো কিছু আপত্তি আছে। তখন শাস্ত্র বললেন, তাহলে একটাই কর, কি? শুধু নাম কীর্তন কর। শুধু নাম সংকীর্তন অঙ্গের মধ্যে বাকি 63 অঙ্গই আছে। সেই কথা গৌড়ীয় গোস্বামীবর্গ গুরুবর্গ আমাদের জানিয়েছেন। শ্রীলজীব গোস্বামী প্রভু নাম সংকীর্তন সম্বন্ধে বলছেন, যদ্যপেন্না ভক্তি কলৌ কর্তব্যা তদা কীর্তন খা ভক্তি সংযোগে নৈব। নাম সংকীর্তন তোমায় করতে হবে, কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো অঙ্গ যাজনের প্রয়োজন মনে করো, ইচ্ছা হয়, তাহলে নাম সংকীর্তনের সঙ্গেই সেটা রাখতে হবে। নাম সংকীর্তনেই তোমার সর্বাঙ্গ সাধিত হবে এবং পূর্ণাঙ্গ হবে তোমার অনুষ্ঠান। শাস্ত্র এর সঙ্গে আরো কিছু রেখেছেন। শ্রীমূর্তি শ্রীবিগ্রহের সেবাও রেখেছেন, অর্চা বৈভব ইত্যাদির কথা শাস্ত্রে রয়েছে। বিগ্রহের অর্চন কেন করবো? সাধারণভাবে কনিষ্ঠাধিকারী পক্ষে শ্রীবিগ্রহের পূজার্চনের বিশেষ ব্যবস্থা আছে। কেন? এতে চঞ্চল চিত্ত স্থির হয়ে ভগবানের দিকে অগ্রসর হওয়ার বিশেষ সুযোগ সুবিধা। সেই ক্ষেত্রে বিশেষ করে পূজা অর্চন প্রয়োজন আছে। আবার যেমন কনিষ্ঠাধিকারী পূজা অর্চনের ব্যবস্থা রয়েছে, আবার উন্নতাধিকারী বৈষ্ণবকেও পূজা অর্চন করতে দেখা যায়। দুটো কখনোই এক নয়। উত্তমাধিকারীর পূজা অর্চন, সেটাকে ভাব সেবা বলা হবে। সমস্ত রকম পূজার সামগ্রী না থাকলেও উত্তমাধিকারী বৈষ্ণব স্মরণ মাত্রেই সর্বাঙ্গ সাধন করতে পারছেন। পৃথক অধিকার আমাদের চিত্তশুদ্ধির জন্য, ভাবশুদ্ধির জন্য শাস্ত্রে বিভিন্ন রকম ব্যবস্থা প্রদত্ত হলেও পূজা অর্চনের প্রতি বিশেষ ক্ষেত্র রয়েছে। চৈতন্য মহাপ্রভু তার মাকে, শচী মাকে লক্ষ্য করে বলছেন, আর দুই জন্ম মোর সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে, মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। মহাপ্রভু বলছেন, আমার আরো দুটো জন্ম আছে, আরো দুই ভাবে আমি জগতে প্রকাশিত থাকব। কি? শ্রীমূর্তি শ্রীবিগ্রহ আর নাম স্বরূপে, এই দুই মূর্তিতেও থাকবো আমি। তাহলে নাম সংকীর্তন করতে গেলে তার সঙ্গে শ্রীবিগ্রহের পূজা অর্চন অনুষ্ঠিত, এ কথা বলা হয়েছে। আজ শ্রী গোপীনাথজি গৌড়ীয় মঠে বৈষ্ণবাচার্যবর্গের আনুগত্যে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। শ্রীবিগ্রহ বলতে আমরা কি বুঝব? বাচ্চা শিশু যেমন ভাবে সেবা গ্রহণ করে, শ্রীমূর্তি এবং শ্রীবিগ্রহ ঠিক সেইভাবে সেবা গ্রহণকারী মূর্তি। নিজে কোনো রকম জিনিস যেতে নিচ্ছেন না বাবা, শ্রীমূর্তি শ্রীবিগ্রহ। সাধারণ মানুষ যাকে প্রতিমা বলেন, গৌড়ীয় বৈষ্ণব আচার্যবর্গের বিচারে, গোস্বামী বর্গের বিচারে কিছু উন্নত চিন্তা আছে। প্রতিমা শব্দ যদিও শাস্ত্রে উল্লিখিত হয়েছে আট রকমের প্রতিমার কথা স্মৃতিশাস্ত্রে উল্লিখিত হয়েছে। শৈলী দারুময়ী লৌহী লেখা লেখা চ সৈকতি মনময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধাত্মিকা, আট রকমের ত্রিমূর্তির কথা। এই সব রকমের মূর্তি বিশেষভাবে পরিসেবিত হন, কিন্তু এই বিচারের মধ্যে অনেকে প্রাকৃত চিন্তা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে প্রতিমাকে যেন কিছু জড়িয় চিন্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যে কথা আমরা পাচ্ছি, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, বিপ্রলাগী কর তুমি অকার্যকরণ। এখানে প্রতিমা নহ তুমি মানে জড় কিছু, সে চিন্তা নাই এখানে। শ্রীবিগ্রহ কি? সচ্চিদানন্দ বস্তু, অপ্রাকৃত বস্তু। তাকে কখনো প্রাকৃত চিন্তার মধ্যে এনে ফেলতে হবে না, সেই কথাই বলছেন। স্মৃতিশাস্ত্রেই লৌকিক শাস্ত্রেও বলা আছে, সাধু মহাজন যখন কোন শ্রীমূর্তি শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করছেন, সেখানে বলা আছে অস্মাকি জাতি দেবত্বং মহাদেবী সুপ্রতিষ্ঠিত। তাহলে কি ইটকাট পাথর কি হয়ে গেল ত্রিবিগ্রহ ত্রিমূর্তি? যদিও বলা আছে মহাদেবী সুপ্রতিষ্ঠিত, তার আগে বলা আছে কি অস্মাকি জাতি দেবত্বং। বিচারের ভিতরে কিছু গণ্ডগোল আছে। পাথর যেটা, এটা তো জড় বস্তু, সেটা অপ্রাকৃত শ্রীবিগ্রহে পরিণত হবে কি করে? এখানে তো জড়বাদ এসে যায়। শাস্ত্র যেখানে বলছেন অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, এটা থিওরি, এর উল্টা কথা হয়ে যাচ্ছে। তাহলে মহদ্ভি সুপ্রতিষ্ঠিত, এটা মহতের যে চিন্তা, নিত্যসিদ্ধ নিত্যমুক্ত মহাত্মা যারা, তাদের যে চিন্তা ভাবনা স্বয়ং ভগবানের, সেইটাই প্রবিষ্ট হচ্ছে এমন রূপ। পাথর চিন্ময় হয়ে যাচ্ছে না, আবার চিন্ময় বস্তু কখনো জড় বস্তু নয়, এটা শাস্ত্রে বুঝানো হয়েছে। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, কথাটা আমাদের সাবধান করা হয়েছে, আমরা যেন উল্টো পাল্টা কিছু না বুঝি। মূর্তি কেউ তৈরি করতে পারে না, নিয়ম আছে যিনি সেই মূর্তি তৈরি করেছেন, শ্রীবিগ্রহের পূজার সঙ্গে সঙ্গে তাকেও পূজা করতে হয়, নিয়ম স্মৃতিশাস্ত্রে রয়েছে। যেহেতু তাকে পূজা করা হচ্ছে, সেই জন্য ভগবানের ভবস্থার হানি কিছু হচ্ছে না। এটাও বুঝতে হবে সঙ্গে সঙ্গে, শ্রীমূর্তি শ্রী বিগ্রহ যে তত্ত্ব, এ সম্বন্ধে সাধারণ মানুষের কোন বাস্তব ধারণা নেই। তারা বিগ্রহ দর্শন করতে এসে প্রায় জিজ্ঞাসা করেন, একে অষ্টধাতু মূর্তি কি মাকড়ানা, এইসব প্রশ্ন। শ্রীমূর্তি তো চিন্ময়ী মূর্তি, তাকে আমি মৃন্ময়ী পাথর কাষ্ঠ এসব চিন্তা করছি কেন, সে প্রশ্ন করাই তো অপরাধ জনক। যিনি স্বয়ং আবির্ভূত তত্ত্ব মহাজনগণ কর্তৃক, সেখানে আমি তাকে প্রাকৃত চিন্তা করতে যাচ্ছি কেন? আমাদের দৃষ্টিভঙ্গিটাই জড়। শ্রীমদ ভাগবত বলছেন চারটে বস্তুতে সাধারণ মানুষের প্রাকৃত মানুষের কখনো সুষ্ঠু ধারণা হয় না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। এই চারটে বস্তুতে সাধারণ লোকের বিশ্বাস হয় না, বিশ্বাস আসে না। অল্প পুণ্যবান ব্যক্তি সুকৃতি সঞ্চিত হলে এক কথা, কিন্তু পুণ্যবান স্বল্প পুণ্যবান ব্যক্তি এই চারটে তত্ত্বকেই প্রাকৃত মনে করে, এটা তাদের বিশ্বাস হয় না। মহাপ্রসাদ গ্রহণ করি আমরা, কিন্তু মহাপ্রসাদের মহাপ্রসাদত্ব আমাদের উপলব্ধির বিষয় না। যাতে এই জড়িয় চিন্তা চলে যায় সেই জন্যই আমাদের মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি তখন একটা কিছু বলি, আমরা কি বলি, নৈবেদ্যং জগদীশস্য অন্নপানাদি কঞ্চজৎ ভক্ষা ভক্ষ বিচারস্য নাস্তি তদ ভক্ষণে দ্বিজা ব্রহ্মবন নির্বিকারং হি যথা বিষ্ণু তথৈব তৎ বিকারং যে প্রকৃতন্তে ভক্ষণে তদ্বিজাতয কুষ্ঠব্যাধি সমাযুক্ত পুত্রদ্বার বিবর্জিতা নিরয়ং যন্তি তে বিপ্রা তস্মন্নাবর্ততে পুনঃ। বলিগুলো যাতে জড়িয় চিন্তা না আসে, না দেশ নিয়মস্তে না কাল নিয়মস্তথা তত্মন্নং ধৃতমশিষ্টৈর ভোক্তব্যম হরিরব্রবীত। মহাপ্রসাদের অপ্রাকৃতত্ব যাতে আমাদের উপলব্ধি হয় তাকে যেন সাধারণ ডাল ভাত জ্ঞান না করি, এই জন্য এইসব ব্যবস্থাগুলো আছে। ঠিক সেই রকম গোবিন্দ, স্বয়ং গোবিন্দ, শ্রীমূর্তি গোবিন্দ বিশ্বাস হয় না। আর নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম অ্যাবসলিউট সাউন্ড, যেটা বৈকুণ্ঠ থেকে আসে, আবার বৈকুণ্ঠেই প্রস্তারিত হয়, তাকে আমরা অপ্রাকৃত বলে চিন্তা করতে পারি না। অথচ সাধন ভজনের শেষ কথা দেখা যায় নামাশ্রয়, শ্রীনামের উপাসনা, নাম ব্রহ্মের উপাসনা, আদি মধ্য অন্তে সব জায়গায়, অবাবন্তে চ মধ্যে চ শ্রীহরি সর্বত্র গীয়তে। হরি নাম সর্বপ্রথমে মধ্যে অন্তিমে। আমরা যখন জন্মগ্রহণ করছি তখন হরিনাম হয়, মধ্যকালেও হয়, আবার অন্তিম সময়ও হয়, কিন্তু সেখানে হরিনামটা যেন একটু উল্টো করে বলা হয়। হরিবোল বলি আমরা যখন বেঁচে থাকি সাধন ভজন ক্ষেত্রে, হরিবোল বলি, আর ওই সময় বোল হরি হরিবোল বলা হয়, একটু ঘুরিয়ে। আর কেউ কেউ বলেন রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, কিন্তু নামটাকে বলতেই হবে। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसा दिन आते हैं जो लंबा पाप सा। पहले जेकोनो भावी हो हमारे श्रीनामेर आराधना उपासना करते हबे, সেই কথা বলা আছে। কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি বেদান্ত দর্শনের শেষেও এমন কথাটাই বললেন। বেদান্ত দর্শনের শেষ সূত্রে তিনি বললেন অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, শব্দাত মানে শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম নাম ব্রহ্মের উপাসনার দ্বারা অনাবৃত্তি হবে, এই জগতে আর আসতে হবে না। এইটুকু শেষ, জগতে না আসা ফিরে না আসাটাই সবশেষ তা নয়। শ্রী ভগবানের সাক্ষাৎ সেবালা কোন ভগবানের, কোন ভগবান? রাধা শ্যাম সুন্দর, রাধা গোপীনাথ, তার সাক্ষাৎ সেবা সেইটাই বলছে। ভগবান অনেক আছেন, কাল আমরা শুনেছি ভগবান একই আছেন, একম এবার দ্বিতীয়ম, আবার একম এবার দ্বিতীয়ম বললেই আবার আরেকজন বলছেন না না ভগবান শক্তি মা, তার শক্তি কোথায়? রাধা কৃষ্ণ ঐসে দুই একই স্বরূপ, লীলারস আশ্বাদিতে ধরে দুই রূপ, একমেব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বং দ্বিধা আবির্ভূতম। তত্ত্বদর্শনে বলা আছে শক্তিমান যখন লীলা প্রকাশ করবার ইচ্ছা করেন সেই প্রেমময় ভগবান তখন দ্বিধা বিভক্ত হন, রাধা এবং কৃষ্ণরূপে, তাহলে লীলা হয় না। মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রহ্ম বৈষ্ণব, বিশ্বাস আসে না, প্রাকৃত বুদ্ধি করি, যে বৈষ্ণবের কৃপা ব্যতীত আমাদের সাধন ভজন সম্ভব নয়, শ্রীনামের উপাসনা আরাধনা সম্ভবপর নয়, সেই বৈষ্ণব কি চিনি না, তাকে প্রাকৃত বুদ্ধি করি। শাস্ত্র এই জন্য বলছেন অপ্রাকৃত বস্তুকে আপনি প্রাকৃত জ্ঞান করো না, চেতনকে কখনো জড় বলো না। কোথায় আছে বিচার? শাস্ত্রে বলছেন শিবাদির গুরুষু হর্ষে বিষ্ণু শিলাধির গুরুষু নরমতি বৈষ্ণবী জাতি বুদ্ধি বিষ্ণুর বা বৈষ্ণবানং কলিমলমতনে পাদতীর্থে অম্বু বুদ্ধি, বিষ্ণুর বা নাম নিমন্ত্রে সকল পুরুষে শব্দ সামান্য বুদ্ধি, বিষ্ণু বা সর্বেশ্বরেছে তরিতর সমধির জ্যেষ্ঠ বা নারতি চ। বিচার, প্রাকৃত বস্তুকে যদি আমরা প্রাকৃত মনে করি তাহলে আমাদের এই অধগতি। আর সেই বিষ্ণু শিলা আছি, শালগ্রাম শিলা, গোমতী গণ্ডকী শিলা, একে যদি প্রাকৃত বুদ্ধি করি, সাধারণ পাথর বুদ্ধি করি, কোনো কাজ হবে না। অনেকে আবার উল্টো করে বলছেন রেল লাইনের রোলিং স্টোন এনে বসিয়ে দিলেন, বললে এই তো আমার সব, হবে না। গুরুষু নরমতি, গুরুতে মনুষ্য বুদ্ধি না করো কখন, শাস্ত্রের বিচার। তাকে প্রাকৃত মনুষ্য বুদ্ধি করলে তাহলে আমি কিছুই পাই না, কোনো তত্ত্বদর্শনই পাই না। বৈষ্ণবী জাতি বুদ্ধি, যিনি বৈষ্ণব তাতে জাতি বুদ্ধি করতে নেই, প্রাকৃত জগতের বিচার। তিনি কোন কোন উদ্ধার করেছেন এমন প্রশ্ন যদি করা যায় তাহলে সব গেল, সাধন ভজন সম্পন্ন। বিষ্ণুর বা বৈষ্ণবানং কলিমল মথনে পাদ তীর্থে অমুবুদ্ধি, ভগবানের চরণামৃত। যে চরণামৃত পান করতে গিয়ে আমরা বলছি ওম অকাল মৃত্যু ভরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকং চিত্ত্বা শিরসা ধরয়ন্মাম, তাকে যদি আমি সাধারণ জল বুদ্ধি করি বা ভগবানের পাদোদক গঙ্গা সেই যমুনা এদের যদি সাধারণ প্রাকৃত বুদ্ধি করি কোনো লাভ হবে না। বিষ্ণুর বা বৈষ্ণব আনায় করিগণ অবস্থানে পাদ তীর্থ মুখ বিষ্ণুর নামনি মন্ত্রে সহ, হ্যাঁ শ্রী বিষ্ণুর ভগবানের নাম এবং মন্ত্র এগুলোকে যদি প্রাকৃত বুদ্ধি করি হবে না কিছু। বিষ্ণুর বা সর্বেশ্বরে সে তদিতর সমধির জ্যেষ্ঠ বা নারকীশ, সবই সমান মশায়, কালী কেষ্ট বিষ্ণু সব এক, কোনো তফাৎ নেই। এই যদি বলি অপরাধ, সর্বেশ্বর ভগবান তার সঙ্গে যদি আধিকারিক দেব দেবীগণকে আমরা সমান জ্ঞান করি তাহলে নানা অপরাধ। শিবস্ব শ্রী বিষ্ণুর জয় গুণ নামাদি সকল দিয়া ভিন্ন উপস্থিত করু সহরি নাম অহিত কর, দশ অপরাধের মধ্যে বলছেন। যেমন বলছেন সতাং নিন্দা নান্ন পরমপরাধ বিতনুতে যত খ্যাতি জাতং কথং সতে তদ্বিবরাং, তা সেখানে অপরাধের কথা রয়েছে। তাহলে কি করব, এতে নরগতি হয়। যস্তু নারায়ণ দেবম ব্রহ্মরুদ্রাদি দৈবত সমস্তে নৈব দীক্ষেত সপাষণ্ডি ভাবে ধ্রুবম, যারা এটা করে সবসময় হবে না। তো একই আসনে একই সিংহাসনে যদি ভগবানকে বসানো হয় আর তার সঙ্গে অন্যান্য দেব দেবীকে বসানো হয় অপরাধ। পাষণ্ডি ভাবে ধ্রুবম, তাকে পাষণ্ডি বলছেন, পাষণ্ডি মানে পা মানে পাপ, ষণ্ড মানে চেহারা, পাপের চিহ্নধারী, পাষণ্ডি শব্দের অর্থ। এইগুলো করা চলবে না। তাহলে অপ্রাকৃতে যদি আমরা প্রাকৃত বুদ্ধি করি অপরাধ, একে বলছেন অ্যানথ্রোপোমরফিজম, চেতনে জড়ত্বের রাও বা অপ্রাকৃতে প্রাকৃত বুদ্ধি। এর উল্টো আরেকটা চিন্তা আছে, জড়ে চেতনের আরো প্রাকৃতে অপ্রাকৃত বুদ্ধি, শ্রীমদ ভাগবতে আছে সেটা, এটা আছে পদ্মপুরাণে এই শ্লোক। আর শ্রীমদ ভাগবতে কি আছে, জ্যেষ্ঠাত্ম বুদ্ধি কুণপি কুণ বায়ুচিত্ত কথাত্মক এই শরীর জড় শরীর, দেখে যদি কেউ আত্মবুদ্ধি কর ভুল করছেন তিনি। জ্যেষ্ঠাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে সধি কলত্রাদিষু, নিজের স্ত্রী ছেলে মেয়েগুলোকে আত্মীয় বলছেন, আত্মার সম্পর্কিত অনন্ত বিশ্বে অনন্ত জীবাত্মা সবই আমার আত্মীয়, কিন্তু তা বলা হচ্ছে না। আমার রক্তের সম্পর্কিত ব্লাড কানেকশনে যারা আছেন তাদের মুষ্টিমেয় ব্যক্তিকে আমি আত্মীয় বলতে চাচ্ছি, হবে না, ভুল হল। সহজি কলত্রাদিষু ভৌমই, যদি সাধারণ একটা ভূমিখণ্ড সেখানে যদি আমি পূজ্য বুদ্ধি করি, রেল লাইনে রোলিং স্টোন এনে একটা বৃক্ষতলে বসিয়ে দিলাম, আর সেখানে গঙ্গা জল ঢালতে লাগলাম। তীর্থ হয়ে গেল কিছুদিন পরে, হয় নাকি? আজকাল হচ্ছে, আজকাল এটা হচ্ছে, হবে না তা। যা তীর্থ বুদ্ধি শরীরে সাধারণ, যে এই যে আমার যে পুকুরটি আছে, এই পুকুরটাই হলো কাশি গয়া প্রয়াগ, হবে না? এই বিচারগুলো নিয়ে যারা চলছেন তাদের বলা হয়েছে গোখর, ভয়ঙ্কর গালাগালি। শাস্ত্র যে এত গালাগালি দিতে পারেন, গোখর সৈব গোখর, গোখর মানে গরুর মধ্যে গাধা, গরুর তৃণবাহী গর্দ, এমন গালাগালি দিয়েছেন ভাগবত। এইসব বিচারগুলো নিশ্চয়ই আমাদের রাখা উচিত না। এই উদাহরণটা হচ্ছে প্রাকৃত অপ্রাকৃত বুদ্ধি বা জড়ে চেতনা বুদ্ধি, অপরাধ চলবে না। আমরা যে শ্রী বিগ্রহ শ্রীমূর্তি দর্শন করছি, আমাদের দর্শন করবার কোনো অধিকার নেই, ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছে, আগে এগিয়ে যাচ্ছে, সকলকে ঠেলে ফেলে দিয়ে আগে এগিয়ে যাচ্ছে। কেন এই অহংকার? কেন? চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন বহু দূর থেকে সেই বিগ্রহ দর্শন করতে হবে। পুরীতে জগন্নাথ মন্দিরে কি করলেন তিনি? গৌরস্তম্ভের পিছনে দাঁড়িয়ে দর্শন করছেন। কেন? আগে তিনি চলে গিয়েছিলেন জগন্নাথকে দেখে আলিঙ্গন করতে যাচ্ছেন, পরে তিনি দেখাচ্ছেন না না ওরকম বিগ্রহ দর্শন হবেন, দূর থেকে দণ্ডবাদ করেন তুমি সকলের শেষে থেকে। তাহলে অহংকার কেন? সে বিগ্রহ দর্শন করতে গিয়ে হুড়াহুড়ি কেন? সে বিগ্রহ দর্শন করবার চোখ আমার আছে নাই তো? চেতনা চক্ষু একটা আছে, যে চক্ষু দিয়ে অপ্রাকৃত ভগবানের শ্রীমূর্তি দর্শন হয়, দর্শনের বিষয় হতে হয়। সেটা কিরকম? গোবিন্দ স্তবে আছে ব্রহ্মাজি, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে সন্ত সদৈব হৃদয়ে বিলোকয়ন্তি। প্রেমের কাজল মাখা যে চোখ, সেই চোখ দিয়ে দেখতে হবে ঠাকুরকে। সে অধিকার কি? প্রাথমিক অধিকার? প্রাথমিক অধিকার না। সেই অধিকার যিনি পেয়েছেন, যারা পেয়েছেন, তারা শ্রী গ্রহ দর্শনের অধিকারী। ভক্তি বিলোচনে না, ভক্তি মাখা চক্ষু, প্রেমের কাজল মাখা চক্ষু, সেই চক্ষু দ্বারা ভগবত দর্শন হয়। কি দর্শন হয়? ভগবানকে। কেমন ভগবান? ইয়ং শ্যাম সুন্দরম, শ্যাম সুন্দর মূর্তি, রাধা শ্যাম সুন্দর মূর্তি দর্শন হয়। সে মূর্তি কিরকম? অচিন্ত, সাধারণ মানুষের চিন্তার মধ্যে আসে না, সাধারণ মানুষের ধ্যান ধারণার মধ্যে আসে না। সেইরূপ মূর্তি, প্রাকৃত চিন্তা যেখানে সরে গেছে, ব্যতিক্ত ভাবনাবর্ণ যা চমৎকার ভারভূ হৃদি সত্যজলে লালন সদাতি সরসমত, তো ভগবান হলেন রসময় বিগ্রহ, পরম রসিক। রূপস্বামী ভক্তিরামৃত সিন্ধুর প্রথম শ্লোকেই, মঙ্গলাচরণ শ্লোকেই কি বলছেন? অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা প্রয়াণ বিধুর জয়তি। রাধা প্রিয় বিধু, রাধা প্রিয় কৃষ্ণ বিধু, কৃষ্ণচন্দ্র। সেখানে কৃষ্ণচন্দ্রের পরিচয় দিচ্ছেন কি? রাধা প্রিয়। আমাদের গৌড়ীয় গুরুবর্গ তারা নিজেদের পরিচয় দিয়েছেন ঠিক এইরকম ধরনের। কেন? রাধারানীর প্রিয় যে কৃষ্ণ, সেই কৃষ্ণের দেখানো দর্শন এমন কথা বলছেন। সোজা শ্রীকৃষ্ণকে বলেন রাধা প্রিয় কৃষ্ণ, এখানে যেমন বলছেন রাধা প্রয়াণ বিদুর্জয়তি, আর ওখানেও তেমন ওই রকম বার্ষ ভানবি দ্বৈত দাস সরস্বতী প্রভুপাদ নিজেকে পরিচয় দিয়েছেন বার্ষ ভানবি দ্বৈত দাস। বৃষভানু নন্দিনীর প্রিয়, অতি প্রিয়, শ্রেষ্ঠ পার্থিব। আবার শুধু সেবক শব্দ বললে যদি সেখানে দৈন্য কম হয়, সেই জন্যে আবার কোন ভক্ত বলছেন কি অনেক সেবকের কথা তারপর বলে গেছেন। তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতি মাং স্মর লোকনাথ। পরিচয় রয়েছে। সুতরাং বিচার আমাদের রাখতে হবে, আমরা নিজ চক্ষে এই চর্মচক্ষে এই প্রাকৃত চক্ষে ভগবত দর্শন করতে পারি না, শ্রীমূর্তি দর্শন করতে পারি না। প্রশ্ন উঠবে তাহলে কেন যাব, তাহলে শ্রী বিগ্রহের সামনে আমরা এগুচ্ছি কেন? একটা কারণ আছে, সেই চিন্ময়ী মূর্তি, তিনি যদি আমার উপর শুভ দৃষ্টিপাত করেন, কৃপা দৃষ্টিপাত করেন, তাহলে আমি ধন্য, আমি ওই জন্য এগিয়ে যাব। যদি তিনি আমাকে আমার প্রতি শুভ দৃষ্টিপাত করেন, এই বিচার নিয়ে এগিয়ে যাব। সুতরাং সেখানে দেখা যাচ্ছে কি আমাদের কোনো ক্ষমতা নেই শ্রীগ্রহ দর্শন করার। তিনি যদি কৃপা করে আমাকে দর্শন দেন, তার তত্ত্ব আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তাহলে আমি কিছু জানতে পারি, বুঝতে পারি। এই বিচারই রয়েছে শাস্ত্রে, আমার কোনো অহংকার নেই। আমরা শ্রীগ্রহকে তৈরি করতে পারি না, আবার তাকে ধ্বংসও করতে পারি না। কালা পাহাড় বিভিন্ন জায়গায় অনেক মন্দির ভেঙেছে, অনেক বিগ্রহ ভেঙেছে। এসব শুনে যারা প্রেমিক ভক্ত আছেন তারা ততটা দুঃখিত হননি, কিন্তু সাধারণ মনুষ্য যারা, কনিষ্ঠাধিকারী যারা, তারা কিছু মনে দুঃখ প্রকাশ করেছেন। উত্তমাধিকারী বলছেন কালা পাহাড়ের 56 পুরুষের অধিকার নেই যে শ্রীবিগ্রহকে দর্শন করতে না ধ্বংস করতে পারে। তাহলে কি হলো ব্যাপারটা? যখনই দেখছেন শ্রীমূর্তি শ্রীবিগ্রহ ও আসছে, সরে গেছেন সেখান থেকে। তাহলে কালা পাহাড় কি ভেঙেছে? ইটকাট পাথরই ভেঙেছে, শ্রীমূর্তি সরে গেছেন সেখান থেকে। এই বিচারগুলো দেখানো আছে শাস্ত্রে, এরকম বিচার দেখানো আছে। যখন শ্রীমূর্তি দেখছেন যে কোনো মৃক্ষ কোনো এ আসছে অত্যাচার করতে, সরে যাচ্ছেন সেখান থেকে। এইটাই হলো শ্রীবিগ্রহে শ্রীবিগ্রহত্ব, এইটাই হলো শ্রীমূর্তি শ্রীমূর্তিত্ব। এই জিনিসটা বুঝানো আছে শাস্ত্রে। তা আমরা শ্রীবিগ্রহকে নিজে চেষ্টা করলে দর্শন করতে পারি না, তার কৃপা প্রার্থনা করতে হবে, ঠাকুর তোমাকে দর্শন করবার মতো আমাকে কিছু অধিকার দাও তুমি, তাই নিয়ে আমি দর্শন করতে পারি তোমাকে। মারুতি সুতরাং এখানে বিচার কি আছে, শ্রীবিগ্রহ বা শ্রীমূর্তিকে আমরা নিজেরা দর্শন করতে পারি না, তার তত্ত্ব অনুভব করতে পারি না, শাস্ত্র শ্রবণ করে আমাদের সেগুলোকে চেষ্টা করে যেতে হবে। গুরুবৈষ্ণবের আনুগত্যে সেই অনুসারেই শ্রীবিগ্রহের সামনে হাজির হতে হবে। শ্রীবিগ্রহ যদি আমাকে দর্শন দেন তাহলে ভালো, পূজা অর্চন করতে গেলে সেখানে একটা চিন্তা ভাবনার কথা আছে, যাকে বলে ভূতশুদ্ধি। এই ভূতশুদ্ধি ব্যাপারটা কি? এই ভূতশুদ্ধি কথা ব্যাখ্যা করতে গেলে অনেকে প্রাকৃত বিচার করে ফেলেন। কি ভগবান যে জাতীয় বস্তু আমিও সেই জাতীয় বস্তু, এটা যদি আমি চিন্তা করতে না পারি এটার নাম ভূতশুদ্ধি। তাহলে শ্রীবিগ্রহ আমার পূজা গ্রহণ করবেন না করেন না, এই বিচার যদি আমি না মানি তাহলে শ্রীবিগ্রহ আমার দেওয়া জিনিস গ্রহণ করবেন না খাবেন না, এমনই কথা। না দেব দেব অর্চয়ে, অদেবতা যিনি দৈবীভাব লাভ করেননি যিনি, তিনি কি করে ঠাকুরের পূজা করবেন? তার পূজাতে কোন রকম ধরনের অধিকার নেই। আবার দেবং ভূত্বা দেবং যজেত, দৈবী ভাব লাভ করে তুমি ঠাকুরের পূজা অর্চন কর, এও কথা আছে ভূতশুদ্ধির ব্যাপার। ওটা শ্রীমদ ভাগবতে দশমস্কন্ধে উনিশ অধ্যায় সেখানে সকাল অংশে চারিদিকে বাবাগ্নিকে ঘিরে ধরেছিল, কৃষ্ণ শেষকালে বললেন মহানেক অনুসরণ ব্রজ, ওইরকম কথাই বললেন। এতক্ষণ আমাকে তোমরা ঠিক ঠিক ভাবে বলনি কিছু, খুব কান্নাকাটি যখন আরম্ভ হয়েছে তখন কৃষ্ণ এগিয়ে এসছেন, এগিয়ে এসে বললেন ঠিক আমি ব্যবস্থা নিচ্ছি তোমাদের, তোমরা সব চোখ বুঝো। চোখ বুঝবার বন্ধ করবার সঙ্গে সঙ্গে ভগবান সব দাবার নিশান করেছেন, তারা বিপদ থেকে উদ্ধার হয়েছে। কি ব্যাপার, কিভাবে কি হল? ক্ষিতি অর্থেজ মরুদ্ভম, এর ভিতরে ক্ষিতি মানে মাটি বা মাটির বিকারজাত যে জিনিস সেটা আমরা গ্রহণ করি, সব জল আমরা পান করি, মরুদ বায়ু আমরা সেবন করি। আমাদের শরীরের মধ্যে বায়ু আছে, তাকে ভাগ করেছেন ৪৯টি বায়ু, আবার দশ প্রকার বায়ুকে বর্ণনা করেছে, প্রাণ অপান ব্যান সমান উদান নাগ কূর্ম ক্রীকর দেবদত্ত ধনঞ্জয়, এই দশ প্রাণ, এই দশ প্রাণ বর্ণনা। তাহলে কি ব্যাপার? আবার বোম, বোম মানে আকাশ ব্যাকওয়ান, ওটা আমাদের শরীরের মধ্যে আছে, তেজকে গ্রহণ করতে পারি না আমরা, আগুন খেতে পারি না আমরা, ওখানে বাহাদুরি নেই। কৃষ্ণ ভগবান তিনি অগ্নিপান করে দেখালেন যেটা তোমরা পারো না, আমি অনায়াসে পারি, ওটা দেখিয়ে দিলেন, সেটা বাহাদুরি ভগবানের। সাধারণ মানুষের প্রিয় অহংকার নেই, থাকা উচিত নয়। তত্ত্ববস্তু কি সে স্বরূপ যদি উপলব্ধি হয় কার অসুবিধা কিছু নেই, ভগবান যদি জানিয়ে দেন তাকে তিনি কি বস্তু, তিনি সচ্চিদানন্দ বস্তু, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এই তত্ত্ব তিনি এটা যদি জানিয়ে দেন তিনি, তাহলে আমাদের কল্যাণ। আমরা নিজের চেষ্টার দ্বারা তো কিছুই করতে পারি না, ভগবানকে জানতে গেলে বুঝতে গেলে ভগবানেরই সাহায্য চাই। বদানি বুদ্ধি যোগাঙ্কন যেন অঙ্ক জানতে, আমাকে জানতে গেলে অর্জুন যে বিদ্যা বুদ্ধি লাগে ট্যালেন্ট লাগে আমি ওটা দেবো তোমায়, তুমি ওটা পাবে, স্বাধীনভাবে কিছু হবে না ভগবত কৃপা ছাড়া। আবার ভগবত কৃপা পেতে গেলেও গুরু বৈষ্ণবের কৃপা প্রথমে প্রয়োজন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মহানতার প্রতি হবেন সদা, সুতরাং ওখানেও রেকমেন্ডেশনের দরকার আছে ভগবানের কৃপা। আবার ভগবত কৃপা পেতে গেলেও সেখানে একটা বিচার আছে, বৈষ্ণবের এটা দরকার আছে রেকমেন্ডেশন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় কতটা, আবার বলছেন আমরা যখন বৈষ্ণব তত্ত্বে যখন কীর্তন করি তখন কৃষ্ণকে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শপথই আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাশে পাশে। বৈষ্ণবের নিকট প্রার্থনা করছি তোমার কৃষ্ণ আমাকে যদি দয়া করে দান করো, তাকে যদি বলে দাও তিনি আমায় একটু কৃপা করবেন। ঠিক আছে, উল্টো আছে। কখনো আবার কৃষ্ণের কাছেই প্রার্থনা জানিয়ে দিচ্ছি কি তোমার বৈষ্ণব বৈভব তোমার, আমারই করুন দয়া, তবে মোর গতি হবে তব প্রতি পাব তব পদ ছায়া। বৈষ্ণবের কাছে প্রার্থনা করছি তোমার কৃষ্ণ আমাকে যেন কৃপা করেন। আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছি বৈষ্ণব তো তোমারই নিজে জন, তাকে একটু বলে দিও ঠাকুর আমাকে যেন একটু দয়া করেন কৃপা করেন, আমি যেন তোমাকে চিনতে পারি বুঝতে পারি ঠিক ঠিক অ্যাজ ইট ইজ। ঠিক তত্ত্ব দর্শনটা এইরকম, শ্রী বিগ্রহ শ্রীমূর্তিকে প্রাকৃতিক চিন্তা কখনো আনতে হবে না, শ্রীমূর্তির সামনে আমরা এগিয়ে যাব তার কৃপা দৃষ্টি পাওয়ার জন্য, এই কথাই শাস্ত্রে লেখা আছে। চিন্তাটা এইরকমই রাখতে হবে, অপ্রাকৃত বস্তুকে কখনো আমরা প্রাকৃত চিন্তার মধ্যে যেন না আনি, এটা অপরাধজনক। আলোচনা করতে গেলে আমরা দেখছি আমরা যা কিছু করব সবটাই গুরু বৈষ্ণবগণের আনুগত্যই করব, আনুগত্যবিহীন যে অবস্থা তাতে সাধনের সিদ্ধি নেই। আনুগত্যবিহীন অবস্থাকে বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, পজিটিভ সাইড। আশ্রয় যখনই ছেড়ে দিই আমরা তখনই নিরাশ্রয়, সেই নিরাশ্রয় অবস্থাটা ব্যাখ্যা করছেন শাস্ত্রে। নিরাশ্রয় হলে কি হবে, কোনো প্রাপ্তি নেই, পজিটিভ সাইডে কোনো প্রাপ্তি নেই। এমনি অনেক কিছু হতে পারে কিন্তু তাত্ত্বিক দর্শনে ভগবত ভক্তি ক্ষেত্রে কোনো লাভ নেই, অহংকার আর অহংকার সেই কথা আছে। শাস্ত্র সে বিষয়ে সাবধান করছে, চৈতন্য মহাপ্রভুর যে থিওরি সেটা সংক্ষিপ্ত ভাবে বুঝানো আছে, প্রেণাদপি শুনিছেন তরপি সেই শুনা অমানি না মানবেন কীর্তনীয় সদা, কথা বলা আছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রদ্ধানুবাদ, দৈন্য দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হই করহ কীর্তন। তো এই চারটে গুণ অবশ্যই থাকা দরকার সাধনার ক্ষেত্রে, দৈন্য থাকা চাই। কাল আমি সামান্য একটু কিছু টাচ করে গেছি, দৈন্য কাকে বলব, হৃদয়ের সহস্র যে ভাব সেটাই দৈন্য, আকুপাকু ভাবটা দৈন্য নয়, আন্তরনিষ্ঠা আন্তরদর্শন সেটাই হল দৈন্য। দয়া কে কাকে করবেন দয়া, চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ে দয়া শব্দটা অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে জড়কর্মী সম্প্রদায় তারা বলছেন দয়া কর, অহংকারের কথা, দয়া করা চলবে না, বলে তাহলে কি হবে, সেবা, সেবা করার কথা বলছেন তারা জড় প্রাকৃত কর্মী সম্প্রদায়, তারা বলছেন দিবে দয়া। কি কথা, আমি দয়া করবার কি, যিনি দয়া করার মালিক তিনি দয়া করতে পারেন, আমি কি করব, আমি কিছু সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, সহানুভূতি প্রকাশ করতে পারি, এ কথা জীবেদয়া কে করবেন? অধিকারী ব্যক্তি। কবে জীবেদয়া হইবে উদয়? নিজ সুখ বলি সুদিন হৃদয়। কি ব্যাপার, দয়া করবেন কি? যদি আমি জীবের যদি দয়া করতে যাই তাহলে অধিকারের দরকার, আবার জীবের সেবা যদি করতে যাই তাহলে আমার মৃত্যু, অপমৃত্যু। কেবল মৃত্যু নয়, অপমৃত্যু। কেন সেবা করব? কার সেব্য বস্তু? সেব্য বস্তু যিনি, তিনি সদ্গুরু, তিনি শুদ্ধ বৈষ্ণব, তার সেবা করার কথা লেখা আছে, ভগবানের সেবা করার কথা লেখা আছে। জড় জীবের সেবা করার কথা আছে, বদ্ধজীবের সেবা করার কথা আছে কোথাও? কোথাও নেই। আমি যদি বদ্ধজীবের সেবা করতে যাই তাহলে আমি বদ্ধ হয়ে পড়ি। বহুতর উদাহরণ শাস্ত্রে ভরত মহারাজ, সত্যযুগের কথা, ভরত মহারাজ সংসার ছেড়ে দিলেন। তিনি শাস্ত্রে লেখা আছে পঞ্চাশে, তিনি রাজত্ব ছেড়ে দিলেন, দিয়ে তিনি তপস্যা এলেন তমসা নদীর তীরে। সেখানে এসে বসেছেন তিনি আসনে, এমন সময় আসন্ন প্রসাদা এক মৃগী তাকে তাড়া করেছে বাঘ। প্রাণ হয়ে ভীত হয়ে সে তমসা নদীতে ঝাঁপিয়ে পড়ল। সেইখানে সে প্রাণত্যাগ করল, আর তার বাচ্চাটা সে ভেসে যাচ্ছে। মহারাজ ভরতের খুব দয়া হল, তিনি ওই হরিণ শিশুকে নিয়ে এসে তার আশ্রমে লালন পালন করতে লাগলেন। কিছুদিন পরে তার প্রতি ভয়ানক মায়া এসে গেল। সবসময় তিনি ভগবানের ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত থাকতেন, ভুলে যাচ্ছেন, সেটা তার সময় হচ্ছে না। সেই মৃগ শিশু যখন দূরে চলে যাচ্ছে তখন তিনি তার জন্য চিন্তিত হয়ে পড়ছেন, কোথায় গেল কোথায় গেল। এই করতে করতে মহারাজ ভরতের আসন্ন কাল উপস্থিত হল, ইন্তেকাল। তিনি মৃগ শিশুর চিন্তা করতে করতেই মারা যাচ্ছেন, তা কি সদ্গতি হওয়ার সম্ভাবনা আছে? অন্তকালে তো মানে কালে বরং যজাতি তজন্দে হম সজাতি পরমাঙ্গতি। কথাটা তো এই তত্ত্ব দর্শনতেই, কিন্তু হয়েছে কি ওখানে? জন জন বাপি স্মরণ ভাব সজত্তন্ত্রে কালে বরং তন্তমে বৈতি কৌন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃগ শিশু চিন্তা করছিলেন মহারাজ ভরত, মৃত্যু শেষে তিনি মৃগ জন্ম লাভ করেছেন। এই নাকি সাধন ভজনের পথ? এই নাকি তপস্যার পথ? না, জড় বস্তুতে আসক্তি, প্রত্যাসক্তি, তার ফলে এটা হয়। এই ঘটনা হচ্ছে, উদাহরণ তো আছে এরকম। কিন্তু মহারাজ ভরত তিনি জাতিস্বর ছিলেন, সেই জন্য পূর্বজন্মের কথা তার মনে ছিল। মৃগজন্ম লাভ করেও তিনি জানতেন আমি এই ছিলাম, রাজা ছিলাম, আর এই হয়েছে। তিনি কারোর সঙ্গে মিশতেন না মৃগজন্মেও। ঋষিগণের আশ্রমে সেখানে পড়ে থাকতেন, যা এক মিষ্টি খেতে পারতেন, সেইভাবে তার মৃগজন্ম গেছে। মহারাজ ভরতের তৃতীয় জন্মে ব্রাহ্মণ কুলে জন্ম গ্রহণ করেছেন, সাধন ভজন করছেন, কিন্তু যেহেতু আসক্তিতে পড়ে যাবেন সেই জন্য তিনি আর কারোর সঙ্গে মিশছেন না। কালা এবং বাবা তিনি ছিলেন না, ডেকান ডাম ছিলেন না তিনি, কিন্তু সেজে গেলেন, আমি কারোর সঙ্গে কথা বলব না। কিন্তু গৃহস্থ তো কাউকে বসে বসে খাওয়ায় না, কিছু না কিছু কাজ তার কাছ থেকে আদায় করে। স্থানটা কোথায় ঘটনা ঘটছে? কুরুক্ষেত্র, বর্তমানে হরিয়ানা, সেখানে এই ঘটনা ঘটছে। ওরা ওই জড় ভারতকে লাগিয়েছে একটা কাজে, শস্য ক্ষেত ভারত পাহারা দেওয়ার জন্য। উপরে মাচান আছে, সেইখানে বসে পাহারা দাও। সেইভাবে তিনি পাহারা দিয়ে যাচ্ছেন। সেই দেশের রাজা রঘুগণ রাজা, তিনি পালকি চড়ে বহু লোকজন নিয়ে তিনি যাচ্ছেন তীর্থ করতে। পালকির একজন বাহক তা অসুস্থ হয়ে পড়েছে, একজন বাহক দরকার, ওর প্রতি নজর গেছে, কথা বলেন না তিনি, ধরো পালকি, পালকি নিয়ে চলতে আরম্ভ করলেন। মহাভাগ ভরত রাজা চলতে চলতে তার চিন্তা হচ্ছে, খুব বেছে বেছে পা ফেলছেন, পালকি ঠিক মতো ব্যালেন্স রাখছে না পালকি, রাজার মাথায় ঠক্কর লাগছে। বললাম কোথাকার একটা বোকা লোক, পাগল লোককে একটা লাগিয়েছ, মূর্খ লোককে পালকি বইতে লাগিয়েছ। ওটা শুনে মহারাজ ভরতের প্রতি খুব, মহারাজ ভরত রঘুগণ রাজার প্রতি খুব দয়া হল, তিনি পালকি ছেড়ে দিয়ে দাঁড়িয়েছেন পাশে। কি বল, আপনি কাকে মূর্খ বললেন? আপনি মূর্খ বলছেন কাকে? রাজা ভীষণ ভয়, সর্বনাশে কাকে পালকি বইতে লেগিয়েছে, আপনি মূর্খ কাকে বলছেন বলুন দয়া করে, কে মূর্খ? রাজাই অনুনয় বিনয় করছেন, পালকি থেকে নেড়েছে, মূর্খ দেহাত দল বুদ্ধি, এই জড় দেহেতে যার আমি আমার বুদ্ধি আছে, প্রাকৃত বুদ্ধি আছে, আপন বুদ্ধি আছে, সেই হলো এক নম্বরের মূর্খ। এখন বলুন পণ্ডিতকে, কত পণ্ডিত কি উত্তর দিচ্ছেন? সেখানে যিনি তত্ত্ববস্তু লাভ করেছেন তিনি পণ্ডিত, তত্ত্ববস্তু লাভকারী পণ্ডিত। সুতরাং তত্ত্ববস্তু পেয়েছেন ভরতের কাছে, জড়ভরতের কাছে রঘুগণ রাজা তত্ত্ব দর্শন পেয়েছেন। বহু কথাই বলেছেন, ভাগবতে বর্ণনা আছে, আপনাদের সকলের জানা আছে। কি বললেন? প্রভুগণে তপসা ন জাতি নজ্জয়া নির্বপনাদ গৃহাদবা নছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎপাদরযোভিষেকম্। মহতের পাদ পদ্মে ধুলায় যদি ধুলেরিত হতে না পারেন রাজা, সব বিফল। এই নাকি আপনার তীর্থযাত্রার পরিপাটি? এসব নিয়ে তীর্থ দর্শন হয় না। আগে তীর্থ কি শুনুন, তীর্থযাত্রা কি করে করতে হবে শুনুন, এবং বৈষ্ণবগণের আনুগত্য তীর্থযাত্রা করুন, তবে আপনার তীর্থযাত্রা সফল হবে। চৈতন্য মহাপ্রভু যেমন কথা বলেছেন, তার পিতৃদিয় হলে তিনি বারবার করে অনুরুদ্ধ হচ্ছেন, গয়া যাও, সেখানে গিয়ে শ্রাদ্ধ করে এসো। মনে করছেন আমি পিতার শ্রাদ্ধের জন্য যাব না। কেন? আমি যাকে পিতৃত্বে বরণ করেছি তিনি জগতের সাধারণ পুরুষ নন, আমি যাকে মাতৃত্বে বরণ করেছি তিনি জগতের সাধারণ মহিলা নন। এ কথা শ্রীমদ্ভাগবত আমরা পাচ্ছি, কৃষ্ণের ক্ষেত্রে নন্দ যশোমতির ক্ষেত্রেও পাচ্ছি। এটা যেখানে প্রশংসা করেছেন তাদের, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌ কথন জন্মিত্র পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম নন্দ কিমকরত ব্রহ্মন শ্রেয়ৈব মহোদয়ম যশোদা বা মহাভাগা পপূজন হরি। রঘুপতি উপাধ্যায় বলছেন যেখানে, শ্রুতিমপরে স্মৃতি নিতরে ভারত মন্যে ভজন্তু ভব ভীতা অহংহ নন্দ মন্দে জ্যোৎসালিন্দে পরম ব্রহ্ম। কৃষ্ণকে আমি চিনি না, জানি না, কিন্তু সেই রাধা গোবিন্দকে চিনিয়ে দেবেন যিনি, সেই তত্ত্বদর্শন হচ্ছেন নন্দ যশোমতী। আমি তাদেরই আশ্রয় গ্রহণ করছি। জানেন দুটো জানা আছে তার, ঠিক সেই কথাই চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি যাদের পিতামাতা বলে মেনেছি তারা সাধারণ কিছু নয়। প্রশ্রাব্দ হচ্ছে কোন লোক মারা গেলে, মহাপ্রভু বলছেন যে আমার পিতামাতা তারা ভূত প্রেত হয়েছেন এবং আমি সেই প্রশ্রাব্দ করব, এটা কোনো কথা না, আমি করব না। তবে আপনারা যদি বলেন আমাকে তীর্থযাত্রা করতে, আমি যাচ্ছি। আবার সেখানে গিয়ে প্রভু বলে গায়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে সেই নিস্তারে পিতৃগণ, সেও যারে পিণ্ড দেয় তারে সেই জন, তোমা দেখিলে এই মাত্র কোটি পিতৃগণ, সর্বক্ষণে সেইক্ষণে সর্ববন্ধ হয় বিমোচন। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান, সংসার সমুদ্র হতে উদ্ধার হরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে।
পর্যন্ত থাক মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।